আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মনিরুল ইসলাম, আমি সিরাজগঞ্জ চরছন গাছা গ্রাম থেকে বলছি। আপনার ভূত ডট কম আমি নিয়মিত শুনি। আমি ঠিক করলাম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। আমি প্রথম লিখছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঘটনাটি হল আমাদের গ্রামে এক কবরস্থান নিয়ে। ঘটনাটি আমার চাচার কাছ থেকে শোনা। তো ঘটনার সাথে জড়িত লোকদের নাম গোপন রাখছি, চাচার ভাষায় বলার চেষ্টা করছি। আমার বয়স 20-25 বছর। ঘটনাটি ঘটেছে 2009 সালে। আমার লেখাপড়া ছিল না বললেই চলে, কারণ আমি পড়াশোনায় একদম কাঁচা ছিলাম। তো আমাদের গ্রামে জামাল হোসেন নামের একজন লোক ছিল, ভীষণ নেশা করত। তাকে কেউ কিছু বলতে পারত না, তার থেকে সবাই ভয় ভয় থাকত। হঠাৎ একদিন খবর এলো জামাল হোসেন নাকি মারা গেছেন। গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল কথাটা। তার কোনো অসুখ বিসুখ ছিল না, এটা সবাই জানেন, কিন্তু কি করার আছে, আল্লাহ তাআলার ইচ্ছা। তো লাশ দাফন করার কাজ সম্পন্ন হল। তারপরেই ঘটল এক ঘটনা। বলে রাখা ভালো, তখন কবরস্থানটা খোলামেলায় ছিল, অনেক পরিবর্তন হয়েছে। তো লাশ দাফনের পরের দিন সকালে রহিম নামের এক ব্যক্তি সকাল সকাল কবরস্থানে যায়। সে গিয়ে খোঁজ খবর নেয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো উনি গিয়ে দেখেন যে কেউ লাশটাকে কবর থেকে তুলে এনেছে। তিনি এটা দেখে লোকজনকে ডেকে তোলেন। সবাই দেখে তো অবাক, কারণ এরকম আগে কখনো হয়নি। কিছু লোকজন বলে লাশটা শিয়ালে এমন করেছে, কিন্তু লাশটার শরীরে একটা দাগও নেই। এটা কিভাবে সম্ভব? শিয়াল যদি তোলে তাহলে লাশটাকে ছিঁড়ে খেয়ে ফেলত, কিন্তু করেনি, শুধু লাশটা খুঁড়ে বের করেছে। যাই হোক, লাশটাকে আবার কবরস্থ করা হলো। এরপর লোকজন সবাই চলে গেল, কিন্তু কেউ কি জানত এটা আবারও হতে পারে? পরের দিন সেই একই জায়গায় আগের মতো লাশটাকে কবর থেকে তুলে আনা হয়েছে। এবার লোকজনের মধ্যে সমালোচনা শুরু হলো, এ কিভাবে সম্ভব, লাশটা তুলছে কেই বা তুলছে, কিন্তু কিছুই করছে না কেন? সবার মনে ভয় কাজ করতে শুরু করলো। সবাই ঠিক করলো এবার একজন লোক রাখবে যিনি কবরস্থানটাকে পাহারা দেবেন, কিন্তু কেউ সাহস পেল না। তখন একটা লোক বলল, আমি পাহারা দেব, যে কথা সেই কাজ। সেদিন রাতে পাহারা দেওয়ার কাজ শুরু হলো। আনুমানিক রাত 3:30 দিকে সে দেখতে পেল কেউ কবরস্থানে সেই কবরের কাছে যাচ্ছে। এটা দেখে পাহারাদার তার লাইটের আলোয় দেখতে পেল এক বিরাট লোক, সাদা কাফন পরা, তার মুখটা দেখা যাচ্ছে না। পাহারাদার অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে ভীতু গলায় ডেকে বলে, খেয়ে ওখানে, এত রাতে কি চাই? এটা বলার সাথে সাথেই সে ঘুরে পেছনে তাকায়। সে দেখতে এত ভয়ানক ছিল যে পাহারাদারটা ভয়ে চিৎকার করে ওঠে এবং দৌড়াতে শুরু করে। সে শুনতে পায় সেই ভয়ঙ্কর লোকটাও তাকে বলছে, এবারের মতো মাফ করে দিলাম। এক সময় সে একটা বাড়ির সামনে এসে পড়ে। বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে, বলে কি হয়েছে তার, সে তার সাথে কি ঘটেছিল সব জানায়। সে কয়েকদিন খুব অসুস্থ ছিল, তারপর ঠিক হয়ে যায়। তারপর ভয় ভয়ে সবাই লাশটাকে আবারও কবরস্থ করল। এরপর থেকে এরকম আর শোনা যায়নি। তো রাসেল ভাই, এই ছিল ছোট্ট একটি ঘটনা। আবারও বলছি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। গুছিয়ে না লিখতে পারার জন্য আমার এটা ছিল প্রথম ঘটনা। ঘটনাটি পছন্দ হলে পড়ে শোনাবেন, আমি আরও কিছু ঘটনা নিয়ে আসব। ঘটনাটি যদি প্রচার হয় জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের অবশ্যই জানাবেন, এবং আমরা আপনাদের কি জানাচ্ছেন সেটার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের আজকের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো দলে, সঙ্গত কারণে পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। তারপরে তিনি শুধু এটুকু বলতে পারি আমি তিনি একজন পেশায় সাংবাদিক, তারপরে তার নাম বা কোনো কিছু আমি জানাচ্ছি না। তিনি তারপরে লিখছেন, আমি ঢাকা জেলার দোহার উপজেলার জয়পুরা গ্রামের বাসিন্দা। আমি ভূত FM থেকে এখন ডটকমের একজন লিসেনার, ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা না বলতে পারায় আমি দুঃখিত। এটাই আমার প্রথম ইমেল, পড়ে না শুনলে দুঃখ নেই, তবে একটাই সান্ত্বনা থাকবে, আপনি একবার হলেও পড়বেন। আমি এবার কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনা বললে ভুল হবে, এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া চরম অপ্রিয় বাস্তবতা। লিসেনার্স, বোঝার সুবিধার্থে আমি ঘটনাগুলো খণ্ড খণ্ড করে লেখার চেষ্টা করছি, বানানে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা এক, আমি জন্মগতভাবে তুলারাশির জাতক, আর তুলারাশি সম্পর্কে সকলের অবশ্যই কম বেশি ধারণা আছে। তুলারাশি হওয়ায় ছোট থেকেই আমি প্যারানর্মাল ব্যাপারের সাথে পরিচিত ছিলাম। বর্তমানে ক্রাইম রিপোর্টার হওয়ায় আমার নিকট অনেক অপরাধের তথ্য থাকে। ঘটনাটি 2017 সালের কোনো এক রাতে, সঙ্গত কারণে আমি নাম উল্লেখ করছি না। আমি একটি মাদক চক্রকে ধরিয়ে দিতে স্থানীয় ডিফেন্সের সাথে প্ল্যান মাফিক অপারেশনে যাই। স্থানটি ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার কোনো একটা শ্মশান ঘাটের পাশে। আমি সাথে আমার এক বন্ধু পাভেল। রুদ্ধশ্বাস অপারেশন শেষে আমরা সফল হই, বিপুল মাদক সহ ধরা পড়ে অপরাধীরা। ভাবছেন ঘটনায় এগুলো কেন বলছি, অপেক্ষা করুন, শুনুন, সব বুঝতে পারবেন। অপারেশন শেষে এক গাড়ি আসামিদের নিয়ে চলে যায় ও আমরা কয়েকজন ক্লান্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে সকলেই মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিলাম। সিদ্ধান্ত হয় আমি ব্যারাকেই থাকবো আজ নিরাপত্তার জন্য, বাকিরা উঠে গাড়ির দিকে এগোতে থাকে। ঘটনা শুরু এখান থেকেই। আমি যখনই উঠতে যাব আমার মনে হচ্ছিল মাটি আমাকে টেনে ধরে রেখেছে, আমি উঠতে পারছি না। পাশে হাত দিয়ে খুঁজছিলাম কোনো সাপোর্ট পাই কিনা ওঠার জন্য, কিন্তু না, তেমন কিছু পেলাম না। একটু ঝুঁকে যেই হাত বাড়িয়েছি একটা মাটিতে পোঁতা বাঁশ, তার ওপর আমার হাত পড়ে। হালকা চাঁদের আলোয় দেখতে পেলাম বাঁশটি মাথায় একটা পতাকার মতো লাগানো। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট ওপেন করতে চাইলাম, কিন্তু অপারেশনে আসার আগে নিরাপত্তার জন্য সব সরিয়ে রাখা হয়েছে। আমি চিন্তায় পড়ে গেলাম। পাশেই পাভেল বসা ছিল, ও উঠে গাড়ির দিকে যাচ্ছে, কিন্তু খেয়াল করেনি আমি উঠিনি। গলায় স্বর নিয়ে যে ডাকবো মনে হচ্ছিল আমি বোবা হয়ে গেছি। ওর চলে যাওয়া দেখে আমি বুঝতে পারলাম আমি একা হয়ে যাচ্ছি। কোনো উপায়ান্তর না পেয়ে আমি বাঁশ ধরে উঠে দাঁড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। চেষ্টার এক পর্যায়ে বাঁশটি মাটি থেকে উঠে আমার হাতে চলে আসে। সাথে সাথেই মনে হচ্ছিল চারপাশে যেন তুফান চলছে, লণ্ডভণ্ড করে দেবে পৃথিবী। আমার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করি। হঠাৎ একটা দমকা গরম বাতাস আমার শরীর কাঁপিয়ে দেয়। আমার ঠিক পেছনে গা ঘেঁষে একটা কিছুর অস্তিত্ব আমি অনুভব করছিলাম। ঘাড় ঘোরাতে পারছিলাম না। শত চেষ্টার পর আমি উঠে দাঁড়াই এবং আমার মনে হচ্ছিল আমার পা দুটো পাথর হয়ে গেছে, আমি আর এগোতে পারছি না। এবার আমার মনে ভয় দানা বাঁধতে শুরু করেছে। আমার জানা সব সুরা পাঠ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সব সুরা যেন ভুল হচ্ছিল। আয়াতুল কুরসিটা যেন কোনোদিন শুনিনি, মাথায় আসছিল না। আমি বাঁশটি হাত থেকে ফেলে দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখতে চাইলাম আমার পেছনে কি। পরক্ষণে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট দেখলাম আমার সামনে আমি দাঁড়িয়ে আছি। কি বিভৎস সেই রূপ! চোখের মাঝে নেই কোনো মণি, যেন গরম সিসা ঢেলে দেয়া হয়েছে। কপালের মাঝে একটা ক্ষত, যেন কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। জিহ্বাটা বেরিয়ে আছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। চুলগুলো বাতাসে সাপের মতো দুলছে। পরনে সাদা কাপড়, লাল পাড়, অবয়বটা হাওয়ায় ভাসছে। আমি আর সহ্য করতে পারছিলাম না, চোখ বন্ধ করে ফেলি। শরীরের সব শক্তি দিয়ে আল্লাহ আকবার বলে যেই না দৌড় দেই, পেছন থেকে অবয়বটা কর্কশ কণ্ঠে বলে, তুই আমার খুব ভাঙিয়েছিস, মরবি, তুই মরবি বলে এক পৈশাচি কট্ট হাসিতে ফেটে পড়ে অবয়বটা। আমি আল্লাহকে স্মরণ করে এক দৌড়ে গাড়ির কাছে এসে সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে আমি নিজেকে গাড়িতে আবিষ্কার করি। সবাই জানতে চায় আমি কোথায় গিয়েছিলাম। তারা আমাকে খুঁজে পায়নি ওই শ্মশানেও। আমি ওদের কিছু বললাম না, যদি বিশ্বাস না করে হাসাহাসি করে তাই। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনার মূল বিষয়টা শুরু হয় এখান থেকেই। যেহেতু ঢাকায় একাই থাকি, সেহেতু আমার দেখাশোনা করার জন্য কেউ ছিল না। আমি দুই দিন বিছানা থেকে উঠতে পারিনি। দুই দিন পর পার্শ্ববর্তী মসজিদের হুজুরকে সব খুলে বলি, তিনি আমাকে ঝাড়ফুঁক করে দেন এবং পানি পড়া দেন। আমি পানি পড়া নিয়ে কাজে বেরিয়ে পড়ি। দুই দিন অফিসে না যাওয়াতে বারবার কল করেও আমাকে না পাওয়ায় বস রাগারাগি করে। আমি সবকিছু আবার লুকিয়ে ফেললাম, কারণ এখন যদি কাউকে কোনো কিছু বলি সবাই হাসাহাসি করবে আমাকে নিয়ে। বসের বকুনি খেয়ে আমি অফিস শেষে মন খারাপ করে গ্যান্ডারিয়া রেল লাইনের ওপর বসে আছি। পাভেল ফোন দেয়, আমার বন্ধু পাভেল, ছদ্মনামেটি। তখন সে কিরানীগঞ্জ মডেল থানায় কর্মরত, আমার কাছাকাছি থাকায় ও চলে আসে রেল লাইনে। দুজন বসে বসে কথা বলছিলাম, হঠাৎ আমার মাথাটা খুব ব্যথা করতে শুরু করলো। আমি পাভেলকে বললাম, বন্ধু একটি পানির বোতল নিয়ে আয় না। ও চলে যাওয়ার পর আমি একাই বসেছিলাম। তখন আনুমানিক রাত 9:30 বাজে। আমি লক্ষ্য করলাম পাশেই কয়েকটা কুকুর অস্বাভাবিকভাবে ডাকছে আর আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। কেমন নিরিবিলি ও কুমুট একটা অন্ধকার ভয়ঙ্কর রূপ বিরাজ করছে চারিদিকে, আর ধীরে ধীরে সব মানুষ যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি একা হয়ে যাচ্ছি আবারও। আমি ভাবছি পাভেল কেন আসছে না, এই তো সামনেই দোকান ছিল। ভাবতে ভাবতে দেখি একজন জুব্বা পরা কেউ আমার দিকে এগিয়ে আসছে। লম্বায় তিনি আনুমানিক 8 ফুট উচ্চতার, সুঠাম দেহ, হাতে একটা তসবি, আর কালো দাড়িতে যেন তার সৌন্দর্য বিচ্ছুরিত হচ্ছে। আমি কোনোদিন এত সুদর্শন পুরুষ দেখিনি। তিনি আমার কাছে আসতেই সালাম দিলেন। আমি সালামের জবাব দিতেই উনি আমার মাথায় হাত রেখে কি যেন পড়লেন। পরে আমাকে ফু দিতেই দুই দিনের জ্বরের ক্লান্তি চলে গেল, সেই সাথে জ্বরও। কিছু বুঝে ওঠার আগেই উনি বললেন, এখানে থাকাটা ঠিক হবে না, তিনি আমাকে এগিয়ে দিয়ে আসবে বলে জানালেন। আমি বললাম, আমার বন্ধু পানি আনতে গিয়েছে, ও আমাকে না পেলে খুব রাগ করবে। ভদ্রলোক বললেন, ওই ছেলে আপনার বন্ধু নয়, আপনি আগে এখান থেকে আসুন, সব বলছি। উনি আমার পাশে হাঁটছেন, কথা বলতে বলতে লোকালয়ে নিয়ে আসেন আমাকে। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তার কথা। কখন যে রেল লাইন পেরিয়ে মেইন রোডে উঠেছি বুঝতেই পারিনি। তিনি আরো বলেন, আপনি আজ বাসায় চলে যান, আর 3 দিন বাসা থেকে বেরোবেন না, কারোর সাথে কথা বলবেন না। আপনার মতোই আমি আল্লাহর একজন বান্দা, আপনার সাথে আছি ইনশাল্লাহ। আপনি আমার উপর ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। ভদ্রলোক আমাকে হাতের ইশারায় একটা রিক্সা দেখিয়ে দিতেই আমি সেই রিক্সার দিকে তাকাই আর ঘাড় ঘোরাতেই দেখি তিনি নেই। আশেপাশে খুঁজেও তাকে পেলাম না। লোকজনকে জিজ্ঞাসা করায় ওনারা বলল, আপনি তো ওই দিক থেকে একাই হেঁটে আসছেন না, আপনার সাথে তো কেউ ছিল না, আপনি কাকে খুঁজছেন? আমি তাদের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। কথা না বাড়িয়ে বাসায় চলে আসি আর আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তার কথা মতো আমি 3 দিন বাসা থেকে বের হইনি, কারোর সাথে কথাও বলিনি। আমি ভাবছিলাম কি হচ্ছে আমার সাথে, এগুলো কি স্বাভাবিক কোনো কিছু নাকি অস্বাভাবিক। আমি ভয়ে মা বাবাকে কিছু বলতে পারছিলাম না, কারণ তাদের ইচ্ছা না থাকার পরেও আমি জোরপূর্বক ঢাকাতে একাই বাসা নিয়েছিলাম। এই কথা শুনলে আমাকে বাসায় যেতে বলবে, এতে আমার সাংবাদিকতা ছেড়ে দিতে হতে পারে। ঘটনাটি কাজের জন্য অনেক সময় আমার বাসায় ফিরতে রাত হয়ে যেত। তেমনি একদিন আমি বাসায় ফিরতে আমার প্রায় 11টা বেজে যায়। আমি যাত্রাবাড়ি থানার সামনে দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম, এই ভেবে যে রাস্তায় কিছু সবজি পেলে নিয়ে যাব। আমি রান্না করে খেতাম তাই, কিন্তু আমি কিছুই পেলাম না। ভাবলাম অনেক রাত হয়ে গেছে তাই হয়তো পাচ্ছি না, কিন্তু সেদিন এতটাই নিরিবিলি ছিল যে আমার এক প্রকার ভয়ই লাগছিল। আমি ভাবছিলাম আজ কেন স্তব্ধ চারিদিক। ঠিক তখনই আমার কানে ভেসে আসে সেই কর্কশ কণ্ঠস্বর,
তুই আমার ঘুম ভাঙিয়েছিস, তুই মরবি।
আমি চমকে উঠি, মনের ভুল ভেবে হাঁটতে থাকি। আমার বাসায় ঢুকতেই পাশের বিল্ডিং এ একটা মসজিদ হওয়ায় মানুষের আনাগোনা থাকে সবসময়, কিন্তু আজ ভিন্ন। আমি যখনই বাসায় ঢুকব আমি দেখলাম সেই সাদা জুব্বা পরা সুদর্শন যুবকটা মসজিদ থেকে বেরোচ্ছে। আমি তাকে সালাম দিতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন,
আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে একটা কথা বলার ছিল।
আমি বললাম, বলুন। তিনি বললেন,
কোন অস্বাভাবিক কিছু দেখলে ভয় পাবেন, সালাম মাগাম নিয়ে থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না।
আমি আরো কিছু প্রশ্ন করলে তিনি বললেন,
সময় আসলে সব জানতে পারবেন।
আমি তার সাথে কথা বলে বিদায় নিয়ে গেটের তালা খুলে রুমে চলে আসি। আমি তখনও বুঝিনি আজ কি অপেক্ষা করছে আমার জন্য। আমি দরজা খুলে দেখলাম আরেকটা আমিই দাঁড়িয়ে আছি আমার বেডরুমের দরজায়। আমি আজ স্বাভাবিক, কোনো বিভৎসতা ছিল না।
যেন আমি আয়নার সামনে দাঁড়ানো। আচমকা আমি ভয় পেয়ে যাই। পরক্ষণেই ওই ভদ্রলোকের কথা মনে পড়তেই নিজেকে শান্ত করে তাকে সালাম দিলাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে সালামের জবাব দিয়ে আমার বেডরুম থেকে বারান্দায় চলে যায়। আর আমি বারান্দায় গিয়ে দেখার সাহস পেলাম না। আমি দোতলায় থাকতাম, তাই রান্নাঘরের জানালা, ড্রয়িং রুমের জানালা আর বারান্দা থেকে মসজিদের দোতলায় মুসল্লিদের দেখা যেত। মানে মসজিদের দোতলায় সবকিছুই এক প্রকার দেখা যেত। আমি ফ্রেশ হয়ে কিচেন রুমে গেলাম রান্না বসাতে। মোবাইলে একটা ওয়াচ চালিয়ে আমি রান্নার বন্দোবস্ত করছি। আমি ফ্রিজ খুলতেই দেখলাম অনেক সবজিতে আমার ফ্রিজ ভর্তি। আমার ফ্রিজে তো কোনো সবজি ছিল না। এগুলো আসলো কোত্থেকে? আমি আর কিছু ভাবতে পারছি না। ফ্রিজ বন্ধ করে রান্নাঘরে গিয়ে বেসিনে হাত ধুতেই আমার মসজিদের দিকে চোখ যায়। আমি দেখি সেই যুবক মসজিদের জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মসজিদের জানালা আমার কিচেনের জানালা পাশাপাশি হয়। আমি স্পষ্ট তাকে দেখতে পেলাম। তাকে দেখে কিছুটা সাহস পেলাম আর ভাবলাম তার সাথে আমার কথা বলার দরকার। তিনি কিভাবে আমার বিপদে আমার পাশে চলে আসেন, কেনই বা আমাকে সাহায্য করেন, এগুলো ভাবতে ভাবতেই তিনি বলে ওঠেন, আপনি কি ভাবছেন আমি জানি। আপনি চিন্তা আপনার সাথে কথা হবে, তখন সব জানতে চাচ্ছি। আমি ইনশাল্লাহ বলে সেদিনের মতো কিছু না খেয়ে শুয়ে পড়লাম আর আম্মুর সাথে কথা বলছিলাম ফোনে। কথা বলতে বলতে আমার মনে পড়ল সারাদিন একটা নিউজ আপলোড করা হয়নি, তাই আবার কিচেনে গিয়ে চা বানাতে গ্যাসে দুধ বসিয়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম ডাস্টবিনে ময়লা ফেলতে। ঠিক তখনই আমি স্তব্ধ হয়ে যাই, দেখি সেই আরেকটা আমি ডাস্টবিন থেকে ময়লা তুলে খাচ্ছি আর সারা ড্রয়িং রুমে তা ছড়িয়ে ছিটিয়ে ফেলছি। আমি দৌড়ে এসে রুমের দরজা লাগিয়ে দিই, ইউটিউবে সুরা চালিয়ে কাঁথা দিয়ে শুয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। আমার ঘুম ভাঙে বুকে তীব্র একটা চাপ অনুভব করে। আমি চোখ খুলতেই দেখি সেই আমার মতো অবয়বটা আমার বুকের উপরে বসে আমার গলা চেপে ধরেছে। আমার মনে হচ্ছিল আমি প্যারালাইজড হয়ে গেছি, হাত পা নাড়াতে পারছি না, গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। সে বারবার বলছিল, শক্তি দিয়েও যেন এক মুহূর্তের জন্য তাকে নাড়াতে পারছিলাম না। কিছু সময় পরে আমার দম আটকে যেতে আমি নিরুপায় হয়ে অসহায়ের মতো শুধু অবয়বটাকে দেখছিলাম। সেই বিভৎস চেহারা, সাদা চোখ, জিহ্বা দিয়ে গড়িয়ে পড়া রক্ত আমি সহ্য করতে পারছিলাম না। এ কেমন এক ভয়ঙ্কর আমি! আমি চোখ বন্ধ করে দোয়া পড়ার চেষ্টা করছিলাম। পাশের বিল্ডিং থেকে ভেসে আসে ফজরের আজান। আস্তে আস্তে বুকের ওপর থেকে অবয়বটা যেন মুভি যেতে থাকে। আমি আবছা চোখে দেখছিলাম অবয়বটা মিলিয়ে যাচ্ছে। আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি বাড়িওয়ালা ভাবি দাঁড়িয়ে। উনি হঠাৎ বলে উঠল,
কি হয়েছে তোমার চেহারা এমনটা মলিন লাগছে, সব ঠিক আছে তো?
ও কিছু না ভাবি, সব ঠিক আছে।
এত রাত্রিতে কাজ করো না, অসুস্থ হয়ে যাবে তো।
আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। তিনি একটা খিচুড়ির প্লেট হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আমি দরজা বন্ধ করে ভাবছিলাম কি হচ্ছে আমার সাথে, আর ওই লোকটাই বা কে? এগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে যাচ্ছিলাম, তখন আবারও কলিং বেল বেজে ওঠে। আমি এবার কিছু না ভেবেই দরজা খুলে দেই, কারণ আমি জানি ব্যাচেলার থাকি বাড়িওয়ালা ভাবি ছাড়া আর কেউ আসবে না আমার রুমে। আমি দরজা খুলে দেখি ওই যুবক আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে যাই, গেটের চাবি তো শুধু ভাড়াটিয়ার কাছে থাকে, আর উনি তো বাইরের লোক, ভেতরে আসলো কিভাবে? আমি তো গেটে কোনো শব্দই পেলাম না। ভাবতে ভাবতে তিনি বলে উঠল,
আসসালামু আলাইকুম।
আমি সালামের জবাব দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে? আমি তো ব্যাচেলার, বাড়িওয়ালা যদি জানে কোনো পুরুষ বাসায় এসেছে উনি ভুল বুঝবেন আমাকে।
কোনো সমস্যা নেই, আপনার বাড়িওয়ালা আমাকে দেখবে।
আমি অবাক হয়ে গেলাম। আমি আরো প্রশ্ন করায় উনি বলল, আমি তাকে আসতে বললাম। উনি আসলেন, এসে বসলেন, আমাকে উঁচু করতে নিয়ে গেলেন, সামনে বসতে বললেন। আমি বাধ্য মেয়ের মতো উঁচু করে এসে সামনে বসলাম। এবার তিনি বলতে শুরু করলেন, তার কথাগুলো তার মতো করেই বলছি।
আমি হুজাইফা বিন উমর, আমি আপনার মতো রক্ত মাংসের গরম। আপনি ওখানে থাকলে আপনার
নারী অবধি বুঝি তারপর থেকে আপনার সাথে আবার আমার সরাসরি শুনেছে। আপনি সব জানেন।
আমি তার কথায় এবার কোনো প্রশ্ন করতে পারছিলাম না, মুগ্ধতা আর ভয় নিয়ে একজন জিনকে দেখছিলাম। এবার একটা বড় নিঃশ্বাস নিয়ে আমি তাকে প্রশ্ন করি, সেদিন শ্মশানে আমি আমার মতো কাকে দেখলাম, আর কেনই বা সে আমার সামনে আসে, আর কেনই বা সে বলে আমি তার ঘুম ভাঙিয়েছি, কেন সে আমাকে মারতে চায়?
সেদিন আপনি যে বাঁশটা তুলেছিলেন মাটি থেকে, সেই বাঁশটির নিচে একটা শব্দ মেয়ের হাড়, একটা ঘটনে তার জন্য বাঁশটা ছিল তার জন্য আপনি ওইটা তোলায় ও বলে আপনার মুখ করে আমরা একটা ভয় দেখায়। আসলে মেয়েটি ছিল সদ্য বিবাহিত, কিন্তু যৌতুকের জন্য তার সামনে আসার শাশুড়ি মিলে মেয়েটিকে শ্বাস হত্যা করে, পরে ফ্যান হিসেবে ছুটিয়ে রাখে। আর মেয়েটির বাবা মা দরিদ্র হওয়ায় তারা বেশি কিছু করতে পারেনি। মেয়েটির শ্বশুরবাড়ির লোকেরা প্রভাবশালী হওয়ায় রটে তাকে হত্যা করে যায়। যেহেতু মেয়েটির আত্মা অতিরিক্ত ছিল, তাই আর আপনার মা পরহেজগার হওয়ায় তার দোয়ার বর্গকে আপনার অসুখ পারেন। মেয়েটি যে সাধারণ
করার চিন্তা করছে, কিন্তু বারবার আমি এসে পড়ায় ওরা আপনার ক্ষতি করতে পারে না। আর মায়ের দোয়ায় আল্লাহ রহমত আপনি এখনো বেঁচে আছেন, হয়তো ওই শ্মশান ঘাটে তাকে মেরে ফেলত।
আমি তাকে প্রশ্ন করি, আপনি কেন এত সাহায্য করছেন, আপনার উদ্দেশ্য কি? উনি তখন বলেন,
ভালোবাসার মানুষকে বিপদে পড়তে দেখতে গিয়েছি।
আমি এবার বাকরুদ্ধ হয়ে যাই। আমি তাকে বলি, এটা কিভাবে সম্ভব? উনি বললেন,
আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। উনি এখন না ভেবে আপনার এখন আল্লাহর উপর ভরসা রাখতে বিশ্বাস করবে আমার সব কিছু শিখেছেন। আমি আপনাকে আমার উস্তাদের কাছে নিয়ে যাবো, আমাকে তার মধ্যে তালিম দিয়েছেন, আপনাকে সাহায্য করবেন।
আমি একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে খিচুড়ি খেতে দিলাম আর বললাম, আপনি বসুন, আপনাকে মিষ্টি বানিয়ে খাওয়াবো। কথাটা শুনে হুজাইফা মানে জিনটি খুশি হয়ে যায়। আমি তাকে মিষ্টি বানিয়ে দেই, তিনিও আমাকে কাজে সাহায্য করেন। গরম গরম মিষ্টি খেতে খেতে তিনি বলেন,
আপনাকে ধন্যবাদ আমার প্রিয় খাবার বানিয়ে দেবার জন্য।
আমি বললাম, আমি জানি জিন জাতি মিষ্টি খেতে ভালোবাসে, কথাটা শুনে দুজনেই হেসে দিলাম। সেদিনের মতো তিনি আমাকে ব্যাগ গুছিয়ে নিতে বলেন আর রাতের গাড়ি ধরতে বলে বিদায় নিয়ে চলে যান। আমি এবার আর খারাপ কিছু না ভেবে অফিসে ফোন দিয়ে অসুস্থতার দোহাই দিয়ে ছুটি নেই। তারপর রাতের গাড়িতে রওনা দিই, গন্তব্য রাজশাহী। সারা রাত জার্নি করে ভোরে রাজশাহী পৌঁছে যাই। হুজাইফা আগে থেকে রাজশাহী পৌঁছে গিয়েছিল, তার ওস্তাদকে সবকিছু সে বলে রাখে এবং আমাকে বাস স্টপে রিসিভ করে, তার ওস্তাদের কাছে নিয়ে যায়। আমি তার ওস্তাদের বাড়িটার একটু বর্ণনা দেই। বাড়িটা ছিল আধ পাকা, চারপাশে ফসলি জমি আর মাঝখানে বাড়িটি অবস্থিত, আর বিশাল তালকা চলা একটা ঘাট বাঁধানো পুকুর পাড়। আমি তার ওস্তাদকে বাহির থেকেই সালাম দিলে তিনি সালামের জবাব দিয়ে ঘরে প্রবেশ করতে বলেন। ঘরে ঢুকে দেখি বৃদ্ধ এক ব্যক্তি গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর লম্বা সাদা দাড়ি, তসবি নিয়ে একটা জায়নামাজের ওপরে বসে আছেন। সঙ্গত কারণে নাম বলছি না, তিনি আমাকে তার সামনে একটা জায়নামাজে বসতে বলেন। আমি বসে পড়ি, আমার পাশে হুজাইফাও বসেন। তখন হুজুর বলেন,
আমি হুজাইফার কাছে সব শুনেছি, আপনি আমার মেয়ের মতো, আমি আপনাকে তুমি কর।
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সাপ্তাহিক ইলুশন নাকি অন্য জগতে কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই শেয়ার করছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, ঘটনাটি পড়ে শোনাবেন প্লিজ। আমি রাজবাড়ি থেকে সাবিত হাসান নিফাজ। আমি আগে কখনো ভূত ডট কম এ ঘটনা দেইনি, তবে স্বাধীন মিউজিক অ্যাপ থেকে ভূত ডট কম এর ঘটনা শুনেছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আগের দিনে জিন ভূতের উৎপাত অনেক বেশি ছিল। আজ থেকে 40-45 বছর আগে আমার নিজ দাদুর সাথে ঘটেছিল এক
রোমহর্ষক ঘটনা আমার দাদার ভাষায় লিখছি। আমার বয়স তখন 14 কি 15 হবে। আমাদের বাড়ির পাশে একটা বড় খাল ছিল, বর্ষাকালে বাবা আর আমি প্রায় বড়শি দিয়ে মাছ ধরতাম সেখানে। আমরা ছিলাম 4 ভাই আর আমি ছিলাম দ্বিতীয়। বাবার সাহস ছিল প্রচুর, রাত বিরাতে একা যেসব জায়গায় বড়শি দিয়ে মাছ ধরেছে সেসব জায়গায় মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পায়। ভাইদের মধ্যে আমার সাহস একটু বেশিই ছিল, তাই বাবার সাথে মাছ ধরতে আমিই যেতাম। মাছ ধরা পেশা ছিল না, বড়শি দিয়ে শখের বসে মাছ ধরতাম। বাড়ির পাশেই ছিল খাল, রোজকার মতো রাতেই বর্ষার কোনো এক রাতে বাবা আর আমি বড়শি নিয়ে মাছ ধরতে গেলাম রাত ঠিক 12টার কাছাকাছি। আগের দিন খুব ঘন বসতি ছিল না, খালের আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না, একদম স্তব্ধ নিস্তব্ধ এলাকা, নানান প্রকার আওয়াজ শোনা যাচ্ছে শুধু। আমাদের বড়শি ছিল মোট 17টা। বাবা আমাকে 7টা বড়শি দিয়ে চারা গেঁথে ফেলতে বলল। খুব একটা অন্ধকার না, মেঘের মাঝে হালকা চাঁদের আলো দেখা যায় মাঝে মধ্যে। আমি একদিকে বড়শি ফেলতে গেলাম আর বাবা অন্যদিকে। রাতের নিস্তব্ধতা যেন আমাকে কি লেখাচ্ছে, শোনা যাচ্ছে দূরে পানির কলকল শব্দ। একটু ভয় করছিল, তারপরেও সাহস করে সবগুলো বড়শি ফেলে আমাকে আস্তানায় ফিরে এলাম। বাবারও হয়ে গেছে, দুজন বড়শি ফেলে বসে আছি। বাবা আমাকে ঘাসের ওপর শুয়ে ঘুমাতে বলল এবং সে নিজে সিগারেট খেতে শুরু করল। পানির কলের শব্দে কখন যে চোখে ঘুম লেগেছে বুঝতেই পারিনি। রাত তখন 2টার আশেপাশে বাবা আমাকে ভীত স্বরে ডাকল,
রফিকুন আই রফিকুন ওঠ তো এক্ষুনি।
এক লাফে উঠে বসলাম।
ওইদিকে বড়শিতে মনে হয় মাছ গেঁথেছে, দেখ কি জোরে শব্দ হচ্ছে।
কোথায় বড়শি ফেলেছ?
এইটা বোধ হয় ওই গাংপাড়ের বড়শিটা।
গাংপাড় হল খালের সব থেকে গভীর অংশ, যেখানে পানি কোনোদিনও শুকায় না এবং অনেক কুসংস্কার শোনা যায়। আমি বাবাকে বললাম,
ওখানে কেন বড়শি ফেলেছ, জানোই তো জায়গাটা সুবিধার না।
সে বলল,
যাই হোক আগে চল মাছটা ছাড়িয়ে নিয়ে আসি।
বাবার তো ভয় নেই, আমি একটু ভয় পাচ্ছিলাম। যতই কাছে যাচ্ছিলাম মাছের লেজের শব্দ ততই গাঢ় হচ্ছিল। বড়শির কাছে গেলাম, গিয়ে টর্চের আলো ফেললেন বাবা। যা দেখেন ভয়ে আমার গলা শুকিয়ে গেল। এ কি, পানি একদম তোলপাড় করছে, এই জন্য আস্ত 3-4টি হাতি পানিতে লাফাচ্ছে। একটা মাছের এত শক্তি হতেই পারে না। কোনো মাছ দেখা যাচ্ছে না, শুধু কালো পানির তোলপাড় দেখছি দুজন। বড়শির দড়ি বেশ শক্ত ছিল, কিন্তু মাছটা যেভাবে তোলপাড় করছে তাতে ওই দড়িটা এক্ষুনি ছিঁড়ে যাবার কথা। তবে ওটা মাছ কিনা এতে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাবাকে বললাম,
লাগবে না মাছ, গতি সুবিধার মনে হচ্ছে না, চলো বাড়ি চলে যাই। ভয় পাচ্ছিস? আমি আছি না, মাছটা মনে হয় বিশাল, তুই ডাঙায় থাক আমি পানিতে নেমে দেখছি।
ভয়ে আমার অবস্থা খারাপ, যে কারণে ভয় আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হবে। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে ওটা মাছ। পানি যেন তুলে বসাচ্ছিল, এরকম একটা ঘূর্ণির সৃষ্টি হচ্ছিল চারিদিকে। বাবাকে বারবার বারণ করলাম কিন্তু সে শুনল না। আমি ডাঙায় দাঁড়িয়ে কাঁপছি একরকম, বাবা আটু পানিতে নামতেই সমস্ত লাফালাফি বন্ধ হয়ে গেল। পানি একদম শান্ত স্থির। বাবা টর্চের আলো ফেললো, ওখানে মাছের চিহ্ন নেই। বাবার পায়ের দিকে টর্চের আলো ফেলতে যা দেখলাম তাতে হুঁশ হারানোর মতো অবস্থা হলো আমার। কালো চুলে ছিঁড়ে গেছে পুরো গাংপাড়। এবার বাবাও একটু ভয় পেয়ে গেল, দেরি না করে উঠে আসলো।
রফিকুন আজ এসব কি হচ্ছে, ভয় পেয়েছিস বাবা?
আমার মুখে কোনো কথা নেই, তড়িঘড়ি করে আমরা আস্তানায় এসে পড়লাম। বাড়ি যাবার কথা ভাবছি ঠিক তখনই আরো একবার বড়শিতে তোলপাড় শুরু হলো, এবার কিছুটা কম। আর এই বড়শিটা আমাদের আস্তানার ঠিক নিচেই। সাহস করে বাবা বড়শির দিকে এগিয়ে গেল, গিয়ে টর্চের আলো ফেলতেই মাছ দেখা গেল, কিন্তু তখনও ভয় করছিল।
তো মাছ রে, তুই বড়শিটা ধর, আমি পানিতে গিয়ে দেখি।
চুপচাপ বড়শি ধরে বসে থাকলাম। বাবা গিয়ে মাছটা তুলে নিয়ে আসলো, বিশাল বড় একটা পোয়াল মাছ। মাছটার ওজন হবে 13 কেজির মতো। যাক, মাছটা ডাঙায় নিয়ে আসা হলো। আর অপেক্ষা করতে থাকলাম সকাল হওয়ার। দুজন বসে আছি, বাবা আবারও বিড়ি খেতে শুরু করেছে। কিছুক্ষণ পর ওই গাংপাড় থেকে বিকট শব্দ ভেসে আসলো, কেউ যেন মোটা বাঁশ দিয়ে পানিতে সজোরে আঘাত করছে। বাবা বলল,
চুপচাপ বসে থাক, আমি দেখে আসছি।
বাবা ওই দিকে যেতে লাগলো। আমার তো ভীষণ ভয় করছিল, আমিও পিছন পিছন দেখতে গেলাম। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। খালের ওই গভীর অংশ থেকে কে যেন উঠে আসছে। আমি বাবা চুপচাপ দেখছি, আর ওই ঘটনা ঘটছে আমাদের থেকে 100 ফুট দূরেই। জিনিসটা কি ছিল জানি না, পানি থেকে বের হয়ে আসলো। তার মাথা দেখা যাচ্ছে না, এতটাই লম্বা। তারপর এক লাফে পুরো খাল পার হয়ে গেল। তারপর দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলো, যেন বিশাল এক গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমাদের কিছু করলো না, আমি রীতিমতো ভয় কাঁপছি। এমন কিছু জীবনে চোখের সামনে দেখিনি। আস্তানায় ফিরে আসলাম। বাবা বলল,
এসব কাউকে বলিস না, বিপদ হতে পারে।
খানিক বাদে ভোরের আলো দেখা মিলল, মন খুলে নিঃশ্বাস নিতে পারলাম। বাবা আমাকে সব বসিয়ে দিল আর নিজের কাঁধে মাছটা তুলে নিল। প্রতিজ্ঞা করলাম, এইখানে আর জীবনেও মাছ ধরতে আসবো না। মাছটা কিন্তু ছিল অনেক বড়, বাবা কাঁধে নিয়েছিল আর মাছটার লেজ মাটিতে ঘষা খাচ্ছিল। বাড়িতে আসলাম, দেখে সবাই খুশি। তবে পরের দিন আমার জ্বর আসলো। স্বাভাবিক ছিল জ্বরটা আসাটা। তারপর একাও বহুদিন মাছ ধরেছি, কিন্তু কোনোদিন ওই কান পারে আর যায়নি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আমাদেরকে জানিয়ে দেবেন ঘটনা কেমন লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আজকের ঘটনাটি কালেক্ট করেছি আমার পরিচিত একজন বন্ধুর কাছে থেকে। তার নাম হচ্ছে সজীব। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সেদিন ছিল হাট বাজার, মানে গ্রামে আগেকার দিনে সপ্তাহে দুই দিন বা একদিন হাট বসত। আর সেই হাটের দিন দূর দূরান্ত থেকে মানুষ বেচা কেনা করতে আসত। এখনো অনেক জায়গায় এমন আছে যারা সাথে ঘটনাটা। তার নাম কামাল। কামাল প্রতি সপ্তাহে একদিনই বাজারে যায়, আর তবুও সেই হাটের দিন। বাজারটা বাড়ি থেকে একটু দূরে। কামালের বাড়িটা বিয়ের মাঝামাঝিতে ছিল। মেন রাস্তাতে উঠতে প্রায় 30 মিনিট হাঁটতে হতো। মেন রাস্তা উঠে রিক্সায় যেতে হতো। প্রতি সপ্তাহের মতো আজকেও বাজারে করে রিক্সায় ভাড়া মিটিয়ে বাড়ির দিকে রওনা দিল। কামালের বাড়িতে যাওয়ার পথে বিলের ভিতর একটা বিটা ছিল, সেটাকে সবাই সারা বিটা বলে থাকে, বলে ডাকে। এখন লোকজন কেউ থাকে না, কয়েকটা গাছ লাগানো আছে। বিটার মালিক সম্ভবত ঢাকায় থাকেন। সেই সুযোগে অনেকে এই বিটাকে আড্ডাখানা বানিয়ে ফেলেছে। কেউ আবার এই বিটার কাছে সাথে ফাঁস দিয়েও মারা গিয়েছেন। যাই হোক, কয়েকদিন আগে তো একটা 19 বছরের ছেলে, নাম তার কবির, তার মায়ের একটা চরের কারণে চর মেরেছিল, তাই মায়ের সঙ্গে রাগ অভিমান করে এই বিটায় এসে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। আরও এমন ঘটনা আছে, অনেকেই বলা বলি করে এখানে খারাপ কিছু আছে। কেউ কেউ আবার রাতের বেলা সাদা কাপড় পরে হাঁটতে দেখেছেন। কামালও এইসব কিছু শুনছে, তারও সবকিছু জানা, কিন্তু কিছু করার নেই। গ্রামের অনেক মানুষই এই রাস্তা দিয়ে যাওয়া আশা করে থাকে, আর কামাল একটু সাহসী ছিল বটে। বাড়ির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, এক সময় বিটার কাছাকাছি চলে আসছে। বিটাটা পার হতে যাবে ঠিক এমন সময় এত বড় বড় দুইটা রুই মাছ নিয়ে কোথায় যাচ্ছিস কামাল? আমার খুব ক্ষুধা লেগেছে, মাল দুইটা আমাকে দিয়ে যা। কামাল এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল। চারপাশে তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্য বিষয়, কাউকে খুঁজে পাওয়া গেল না। কামালের পা দুটা হঠাৎ যেন কেউ আঁকড়ে ধরেছে। কামালে হাজার চেষ্টা করে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছে না। কামাল হঠাৎ করেই শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। এই সময় ঠিক কি করা উচিত কিছুই বুঝতে পারছিল না। আমিও কিছু সময় কিভাবে দাঁড়িয়ে আছি আর কোনো কথা শুনতে পারছি না। তাই ভয়ে ভয়ে এক পা সামনের দিকে এগিয়ে গেলাম, এক পা দুপাকের এগিয়ে গেলাম। তখনই আবার সে ভয়ানক কণ্ঠে ডাক, তোরে না বললাম মাছ দুটা আমাকে দিয়ে যা, আমাকে মাছ না দিয়েই গেলে তুই তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কামাল এবার ভয় পেয়ে গেল, ভয়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একই হার্ট অ্যাটাক করে মারা যাবে। কি হচ্ছে এসব, কার পাল্লায় পড়লাম, আমি কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে কি মানুষ বা বলা বলি করত সব সত্য, আমার সাথে কি হতে চাচ্ছে জানি না, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। একটু কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি, কোথায় আছেন, সামনে আসেন। অবয়টা বলল, আমি তোর ঠিক মাথার উপরে দিকে আছি, ভালো করে তাকিয়ে দেখ। কামাল এবার ভীষণ ভয়ে ভয়ে পেয়ে গেল, সত্যি কি আমার মাথার উপরে আছে, আমাকে মেরে কি ফেলবে নাকি। ভিতরে ভয় চেপে রেখে খুব সাহস সঞ্চল করে উপরের দিকে তাকালাম, তাকে কিছু তো দেখা যাচ্ছে না, তাহলে কি সব মিথ্যে, কই কিছু দেখা যাচ্ছে না, সব মিথ্যে। এটা বলে আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম। ঠিক তখনই উপর থেকে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করে, আমি অবাক না হয়ে পারলাম না, তাহলে কি সত্যি আমি ভূতের কবলে পড়েছে। কিন্তু এখন থেকে বাঁচার উপায় কি, আমি এখন কি করব। চিৎকার দিয়ে কান্না আসতেছে, ভয়ে তবুও করতে পারছিলাম না। জীবনে এই প্রথম এমন কোন পরিস্থিতিতে পড়েছি, আল্লাহ তুমি রক্ষা করো মালিক। এবার সেই ডাকে, দেখ মাল দুটা দিয়ে যা, না হয় তোর কিন্তু কপালে খারাপ আছে। এই মাছ দুটো আমার নজর পড়েছে, ভালো চাইলে মাছগুলো দিয়ে যা, আমি তোর কিছু করব না। কামাল বলল, মাছ আমি আমার টাকা দিয়ে কিনেছি এনেছি, আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে খান। এটা বলে হাঁটা শুরু করলো, মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। তবু আমি আল্লাহকে ডাকা থামালাম না, পিছনে ও ফিরে তাকালাম না, মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে, আমার কোনো ক্ষতি করতে পারতেছে না। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, আমি হেঁটে আর শান্তি পাচ্ছি না, তাই কিছু দূর যেয়ে দৌড়াতে শুরু করি। এভাবে প্রায় 20 মিনিট অতিবাহিত হলো, আমার কলিজাটা শুকিয়ে আসছে, যাক আল্লাহ বাঁচাইছে, বাড়ির কাছে চলে আসছে। বাড়িতেই যে উঠতে যাব, ঠিক তখনই আমার হাতটা মনে হয় কেউ শক্ত করে ধরে ফেলল। সে হাতের বাজারের ব্যাগ সেটা আছে, সে হাতটা আমি কিছুতেই নাড়াতে পারছি না, তাহলে কি সেই অবয়বটা আমার পিছু নিয়ে আমার বাড়িতে অবধি চলে আসছে। চলে তো আসছিলাম, আর একটু কয়েক মিনিট গেল, এমন জোরাজুরি করতে করতে এমন সময় বাড়ির উপর থেকে আমার বউ আসিয়া ডাক শুনতে পেলাম, কি গো বাড়ির নিচে দাঁড়িয়ে আছো কেন, আমি কি আসব বাজারে ব্যাগটা নিতে। কামাল বলল, না তোমার কষ্ট করে আসতে হবে না, আমি আসছে। কামালের বউ আরসিয়ার ডাক শুনে হাতের ব্যাগটা ছেড়ে দিল অবয়বকে। হা সব কিছু স্বাভাবিক আছে মনে হচ্ছে, আর বেশি কিছু না ভেবেই বাড়িতে চলে গেলাম। বাজারে ব্যাগটা আসিয়াকে দিয়ে আমি গরুর ঘরের দিকে চলে গেলাম, গরু দুইটাকে গাছ দিতে প্রস্তুত হয়ে গেলাম। রাস্তায় আমার সাথে যা যা হয়েছে তা আমি কিছুই আসিয়াকে বললাম না, কারণ ও অনেক ভয় পেয়ে যাবে শুনে। আমিও কিছুতেই সেই ঘটনাটা বলতে পারছিলাম না, বারবার মাথায় গুড়পাক খাচ্ছিল। হঠাৎ আসিয়া চিৎকার শুনতে পাচ্ছি, কি হলো, আমি তাড়াহুড়ো করে গরু ঘর থেকে বেরিয়ে আসি, দেখি আসিয়া বয়ে থর থর করে কাঁপছে আর চিৎকার দিচ্ছে। আসিয়াকে কি হয়েছে, এমন করছো কেন, আসিয়া বলো, অনেক কিছুই বলতে চেয়েও গলা কথা আটকে যাচ্ছে, শুধু হাতের ইশারা দিয়ে সামনের দিকে দেখিয়ে দিল। কামাল বলল, ওই আমি কিছুই দেখতে পাচ্ছি না, কোনো সাপ নাকি অন্য কিছু, কি হয়েছে একটু খুলে বলো, স্বাভাবিক হও, ঘরে চলো পানি খাও, তারপর কি হয়েছে আমাকে সব খুলে বলো। আসিয়া ঘরে যেতে যাচ্ছে না, কি মুশকিল, আচ্ছা বসো আমি পানি নিয়ে আসছি। ঘরে যেয়ে এক গ্লাস পানি এনে আসিয়া দিকে দিলাম, পানিটা খেয়ে আসিয়া একটু স্বাভাবিক হয়ে বলতে শুরু করে, কিন্তু ওর ভয় কাঠ কাঠানোর ওর কখনোই। আসিয়া বলল, আমি বাজারে ব্যাগটা নিয়ে সবকিছু গড়ে রেখে আসি, শুধু মাছ দুটা নিয়ে বাহিরে কাটতে বসে। একটা মাছ কাটা প্রায় শেষ, এমন সময় নয়ন এসে। এত বড় মাছ দেখে খুব খুশি হয় নয়ন। আমাকে জিজ্ঞেস করে, দুইটা মাছ কে কে খাবে? আমি বলি, একটা মাছ তুমি খাবে আর একটা মাছ আমরা খাবো। ও আমাকে আবার জিজ্ঞেস করে, সত্যি কি আমি একটা মাছ খাবো? আমি আবার হেসে বললাম, হ্যাঁ বাবা, একটা তুমি খাবে। আমি তো মাছ কাটা নিয়েই বাঁচতে ছিলাম, তখন যে নয়ন চলে গেছে আমি খেয়াল করিনি। হাতের মাছটা কাটা শেষ হলে আর একটা মাছ যখন নিতে যাব কাটার জন্য, তখনই তাকিয়ে দেখি বেশি অর্ধেক মাছটা খাওয়া আর একটু অংশ বাকি আছে, তবুও কেউ খেয়ে নিচ্ছে। আমি স্পষ্ট দেখছি মাংসগুলি অদৃশ্য হয়ে গেল আর মাছের কাঁটাগুলি মাটিতে পড়ে রইল। বিশ্বাস না হলে আসো আমার সাথে, দেখো কাঁটাগুলি এখনো আছে। কামাল বলল, চলো। আমি আশিয়ার কথাগুলি কিছুই বুঝতে পারলাম না, এটা কি করে সম্ভব? আমি তো ভেবেছিলাম বাড়িতে আসতে পারলে সব ঝামেলা মিটে যাবে, কিন্তু না, আমি যা আমার ভাবনা সে নিতান্তই বলছিল। মাছ দুটা দিয়ে দিলেই মনে হয়তো ভালো হতো, না দিয়ে কোনো ভুল করলাম না তো? আরো কোনো বড় বিপদ অপেক্ষা করছে না তো? আসিয়াকে কি সব কুলে বলবো? না, আরো ভয় পেয়ে যাবে, তার উপর আবার প্রেগনেন্ট, না হয় কিছুতেই বলা যাবে না। আসিয়ার ডাকে আমার ধ্যান ভেঙে গেল। কি হলো কিছু বুঝতে পারছিলাম না। কামাল বলল, আরে দূরো, তুমি যে কি আজব কথাবার্তা বলো না, এমন কিছু হয় নাকি? সব তোমার মনের বল। আচ্ছা, অদৃশ্য ভাবে কেউ খেতে পারে নাকি? বিড়াল খেয়েছে হয়তো, তুমি খেয়াল করে নেই। আমি পুরো বিষয়টাকে হালকা ভেবে উড়িয়ে দিতে চাচ্ছি, কিন্তু এতটা পারবো জানি না, কতটা পারবো জানি না। আসিয়া বলল, তুমি জানো না, আমি নিজ চোখে দেখেছি অদৃশ্য ভাবে মাছটা কেউ খেয়ে নিচ্ছে। কামাল বলল, রাতে বেলা হইলো বিশ্বাস করতাম, তুমি বলো দিনের বেলা জিন ভূত আসবে, জিন কি ভয় নেই নাকি? আসিয়া বলল, জানি না, কিন্তু আমি যা দেখেছি তাই বললাম, তুমি দেখো না নাই তাই বিশ্বাস করছো না। কামাল বলল, আচ্ছা ঠিক আছে, যা দেখছো সত্যি, এখন কি করতে হবে বলো আমাকে। আসিয়া বলল, কিছু করতে বলি নাই, বলছি শুধু আমার কথাটা বিশ্বাস করতে। এই বলে আসিয়া রাগ হয়ে নিজের কাজে চলে গেল। আমি বসে বসে পুরো বিষয়টাকে মিলাতে চেষ্টা করেছি। আসিয়া খুব মজার মতো ঝাল রান্না করেছিল আজকে। আমি আর আমার 7 বছরের ছেলে নয়ন খেতে বসলাম, কোনো একটা রেগে কোনো একটা খাবো তাই ভাবছি, কোনটা রেগে কোনটা খাবো তাই ভাবছি। আগে রুই মাছ বুনাটা খাবো নাকি? আসিয়া মাছের একটা বড় পিস নয়নের প্লেটে তুলে দিল। নয়ন তো মহা খুশি। নয়ন, আম্মু আব্বু কি আজকের বাজার থেকে এই বড় মাছটা আনছেন? মাছটা কাটার আগে আমাকে একটু ডাকতে পারছেন না? আমি দেখতাম মাছটা কত বড় ছিল। আসিয়া অবাক অবাক হয়ে তাকিয়ে রইল নয়নের দিকে। এ কথা আসিয়া একটা ধাক্কা খেলো। মাছ কাটার সময় তো নয়ন ছিল, তাহলে ও যে বলল ও দেখিনি, তাহলে কি সত্যি ও দেখিনি না দেনে পড়ল? কি ভাবছি আমি, ছোট মানুষ মনে নেই হয়তো? আসিয়া বলল, কথাটা উড়িয়ে দিল কামাল ঠিক বুঝে গেল দুপুর ঠিক কি ঘটেছিল। সব দোষ আসলে আমার নিজের কয়েকটা টাকার কাছে মাছে ছিল, দিয়ে দিলে আর এ ঝামেলাটা হতো না, কিন্তু মাছ দিলে তো পরে যদি আমার কোনো ক্ষতি করত না, দুষ্ট জিনেদের কে বিশ্বাস করত, নেই যা করেছে ভালোই করেছে। কামাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। আজকে বিকেলের পর থেকে শরীরটা ভালো না, গায়েটা কাটা দিয়ে জ্বর আসবে মনে হচ্ছে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখছে। এক লোক ভয়ানক এক রুমে কামালের সামনে এসে যা দেখি কামালের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দেখতে ও কি ভয়ঙ্কর কালো কুচকুচে চোখ দুটো, লাল বর্ণের চেহারা, কোনো মাংস নেই, হাত দুটো অনেক লম্বা, কামালের গলা চেপে ধরলো। তো রাসেল ভাই এই ছিল আজকের ঘটনা। আমি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। জানি না গত ঘটনাটি কেমন ভয়ঙ্কর, ঘটনাটি কি সত্য ঘটনা।
আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফয়সাল ধানমন্ডি থেকে বলছি। আপনি কেমন আছেন জানতে চাবো না, কারণ আমরা জানি আপনি সবসময় ভালো তোলে। তো আমার যে ঘটনা, এটা পুরোপুরি আমার নিজের সাথে ঘটা একটা বাস্তব এক্সপিরিয়েন্স, যেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে ঘটছে। এটা হচ্ছে 2009 সালের ঘটনা, নিজের ঘটনাটা বলছি। এটা 2009 সালের ঘটনা। এটা দেখা যাচ্ছে যে আপনার ভূত FM স্টার্ট হওয়ার আগে এই ঘটনাটা ঘটছে। তবে আমার মানে আজকে অলমোস্ট এক যুগেরও বেশি সময় হয়ে গেছে, বাট তাও আমার মানে আপনাকে আমি ঘটনাটা সেন্ড করব করব বলে আর করা হয়নি। তো ঘটনার এটা পুরান ঢাকার একটা এলাকার একটা ঘটনা। আমি এলাকার নামটা মেনশন করব না, কারণ অনেকেই চিনে ফেলবে। আর এটা পুরান ঢাকার একটা মোটামুটি একটা বিখ্যাত একটা স্কুলের ঘটনা, যে স্কুলটা একটা সময় জমিদার বাড়ি ছিল। তো ঘটনাটার সূত্রপাত 2009 সালের দিকে। তো ওই সময় আমি ক্লাস 8 বা 9 পড়ি। তো আমি যেই স্কুলে পড়তাম, এটা পুরান ঢাকার একটা সুনামধন্য এলাকাতে অবস্থিত, এবং এই স্কুলটা একটা সময় জমিদার বাড়ি ছিল। স্কুলে দেখা যাচ্ছে যে পুরাতন যে ভবন সেটা জমিদার বাড়ি, আর নতুন যে ভবন এটা পরবর্তীতে তারা মানে আর্লি 2000 এর দিকে মানে তৈরি করছে। তো বিষয়টা হচ্ছে এটা একটা পাবলিক স্কুল, একটা সরকারি স্কুল। তো সরকারি স্কুলে সাধারণত আমাদের দেশের মানে স্টুডেন্ট বা টিচার এরা ভালো হয় না, এদের অ্যাটিটিউড অনেক খারাপ থাকে, প্রবলেম থাকে, তো সেটা আলাদা কথা। বাট বিষয় হচ্ছে যে আমি যখন সেই স্কুলে পড়তাম তখন অবস্থা খুবই বাজে ছিল এবং নোংরা ছিল। যেমন বেসিক্যালি টিচাররা অনেক করাপ্টেড ছিল। দেখা যাচ্ছে যে একটা বীজগণিত এক্সামে মানে বীজগণিত একটা ম্যাথ একটা ছাত্র করছে, এইখানে মাইনাস আছে, মাইনাসের জায়গা সারে মানে খাতার মধ্যে প্লাস দিয়া অঙ্কটারে ভুল করা মানে ভুল দেখায়া নাম্বার কেটে দিচ্ছে, এরকম করে মানে ঝামেলা করতো তারা। তো কথা হচ্ছে যে ঘটনার সূত্রপাত যেখান থেকে, আমাদের ক্লাসে একটা টিচার ছিল, সেই টিচারটা মেবি ইংলিশ ডিপার্টমেন্টের ছিল যতটুকু আমার মনে পড়ে। তো সে মানে বলতেছে যে আমাদের একদিন বলতেছে যে আমাদের ক্লাসে মানে ছেলেদের ছেলেরা এক ইংলিশ আর সেকেন্ড হচ্ছে ম্যাথ, এই দুইটা কেউ ভালো নাম্বার আনতে পারে না বা কেউ পাশই করে না, মানে 40 জনের মধ্যে দেখা যায় 35 জনই ফেল, সে দাবি করে এটা। তো আমি বললাম যে স্যার বিষয় হচ্ছে আপনি আমাকে বলতে পারবেন না, আমি ইংলিশে অনেক পাকা, আপনি বলতে পারবেন না। আর ম্যাথের যেটা ম্যাথ আমার কাছে বোরিং লাগে, তাই আমি মানে ম্যাথ এতটা আমি ফোকাস দেই না, তাই হয়তো ম্যাথে আমার নাম্বার বেশি একটা আসে না। তো এক কথায় দুই কথায় স্যার মানে একটা চ্যালেঞ্জ করে বসলো, যে কথাটা এরকম আসছে যে তুই ম্যাথে মানে কখনো লেটার আনতেই পারবি না, তোর খাতা আমি দেখছি বা তোর রেজাল্ট গ্রেড আমি দেখছি, তুই ম্যাথে কখনো লেটার আনতে পারবি না। কথাটা এমন কিছু ছিল যে লেটার আনতে পারবি না। তো আমি স্যারকে বললাম যে স্যার আপনি কি এটা একটা চ্যালেঞ্জ দিতেছেন, এখন আপনি যদি চ্যালেঞ্জ দেন তাহলে তো অবশ্যই চ্যালেঞ্জের একটা পেনাল্টি থাকে বা কিছু একটা থাকে, দায় থাকে। তো কথা হচ্ছে এখন মানে আমি মানে এটা ক্লাস ক্লাসে আমাদের ওই স্যারের ক্লাসে একটা বিষয় মানে কি বলে মানে ওপেন ছিল যে মানে স্যার আপনার WWE দেখতো, মানে রেসলিং দেখতো, স্যার রেসলিং দেখতো, আমিও রেসলিং দেখতাম, এখনো দেখি, ক্লাসে অনেক ছেলে আসছিল মানে তারাও রেসলিং দেখে বা দেখতো। তো কথা হচ্ছে মানে আমি মানে যখন স্যারকে বললাম প্ল্যানটির কথা, তো বিষয়টা স্যার বলতেছে কি তুই টাকা পয়সা মানে বাজি ধরতে চাইতেছো এরকম কিছু, আমি বলি স্যার টাকা পয়সা বাজি ধরা দরকার নাই, বিষয়টা হচ্ছে আপনি মানে আজকের ক্লাসেও আপনি বেশ কবার মানে আমার আমি একটু চুল লম্বা রাখতাম, তো আপনি আমার চুল নিয়ে কমেন্ট করছেন যে কথা হচ্ছে চুলটা আমার নাকি নাওড়া করলে মানে বেটার লাগতো, মানে মোট কথা হচ্ছে মানে ওই স্কুলের টোটাল যে কয়টা স্যার ছিল সব স্যাররাই কম বেশি অ্যাবিউসিভ ছিল, যে গায়ে হাত দিত, নোংরা কথাবার্তা বলতো, আজে বাজে কথা বলতো, বেসিক্যালি একটা ওরা তো একটা সরকারি কর্মকর্তা, নাম মাত্র টিচার আর তো কিছুই না, ঘুষ দিয়ে চাকরি নিছে, টোটাল তো বুঝতেই পারতেছেন। আচ্ছা যাক, তো কথা হচ্ছে যে এরকম অ্যাবিউসিভ কথাবার্তা বলতো, তা আমি বললাম আপনি তো এরকম আজে বাজে কমেন্ট করেন, তো এখন স্যার আপনি নিজেও রেসলিং ফ্যান, আমিও রেসলিং ফ্যান, আমরা রেসলিং ফ্যানে অনেকে আমরা জানি এটা অপেনলি। তো কথা হচ্ছে আপনি অবশ্যই তিন চার বছর আগে একটা ম্যাচ দেখছেন এজ ভার্সেস কার্ট অ্যাঙ্গেল, মানে একটা মানে চুক্তিটা স্টিপুলেশনটা এমন ছিল যে ম্যাচ হারবে তার মাথা নাওড়া হবে, তার মাথা নাওড়া করা হবে। তো ওই ম্যাচ কার্ট অ্যাঙ্গেল হারছিল, কার্ট অ্যাঙ্গেলের মাথা নাওড়া করছিল। তো বিষয় হচ্ছে যে আসেন যদি আপনি আমরা একটা বাজিয়ে ধরি ক্লাসের সবার সামনে, যদি আমি ম্যাথে মানে লেটার বলতে আসি আপ আনতে না পারি, তাহলে আমি আমার মাথার চুল নাওড়া করে দিব, আর যদি আমি ম্যাথে 80 প্লাস আনতে পারি তাহলে আপনি আপনার মাথার চুল নাওড়া করে দিবেন, আসেন তাহলে একটা বেট হোক, আমি আমার চুল মানে দায় রাখতে রাজি আছি যদি আপনি রাখেন। এখন স্যার বলে যে আমার মাথার চুল নাওড়া করলে আমার কোনো সমস্যা নাই, আমার কিছু যায় আসে না, আমি বছরে এমন এক দুইবার মাথা নাওড়া করি, কিন্তু তোর মাথার চুল যদি নাওড়া হয় তোর এই বাজির কারণে, এই ছেলেমেয়েরা তো ছেলেরা তো তোর সাথে মজা নিতে নিতেই তোর শেষ করে ফেলবে। তো আমি বললাম স্যার বিষয়টা হচ্ছে আমারটা আমি জানি আমার সাথে কি হইতে পারে আমি এটা জানি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এতগুলো ছেলের সামনে আপনি যদি মানে এই বাজিটা যদি মানে বাজিটা যেহেতু ধরতেছেন আর আপনার মাথার চুল যদি নাওড়া হয় আপনি তো রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবেন না, পোলাপান তো আপনার টাকটাক বইলা মানে কি বলে উত্তাক্ত করব, আপনি পিছে ঘুরে দেখবেন কেউ নাই। তো স্যার বলে সেটা সময় বলে দিবে, তুই আগে লেটার আন। আমি বলি তাহলে আপনি এগ্রি, যদি আমি লেটার আনতে পারি তাহলে আপনি মাথা নাওড়া করবেন, আর যদি আমি লেটার আনতে না পারি তাহলে আমি মাথা নাওড়া করব। তো স্যার বলে ঠিক আছে আমার প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই, ওকে ক্লাসে সবার সামনে 40-50 জনের সামনে স্যার এগ্রিমেন্টটা দিছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে ভাই আমি জানি আমি ক্যাপেবল ছিলাম ম্যাথে 80 আপ আনতে, কিন্তু তারপরেও আমি চাইছিলাম একটু মানে ব্যাক আপ চাইছিলাম আমি, যাতে আমার মানে গ্যারান্টি সহকারে যাতে নাম্বারটা আসে। তো আসলে ঘটনার শুরু এখান থেকেই। তো বিষয় হচ্ছে আমাদের যে স্কুল, আমাদের স্কুলে মানে আমাদের যে স্কুল ছিল সেই স্কুলে আপনার দেখা যাচ্ছে যে মেইন গেটের একটা চাবি থাকে, প্রত্যেকটা কক্ষের এক একটা চাবি থাকে, টিচার্স রুমের চাবি থাকে, অনেক চাবি আছে। তো আমরা করছিলাম কি, প্রত্যেকটা চাবি অলমোস্ট ভাই 200+ চাবি হবে, প্রত্যেকটা চাবির আমরা নকল বানাইছি। আমরা 4-5 জন ফ্রেন্ডস মিল্লা নকল বানাইছি। এটা বানানোর একটা আলাদা উদ্দেশ্য ছিল, সেটা আলাদা কথা, আমরা বানাইছি। এটা কোনো চুরি মানে চুরি চামারির কিছু না, কারণ এখানে চুরি করার মতো আছে কি স্কুলে, কাগজপত্র ছাড়ার কি আছে, তো ওটা বিষয় না। তো আমরা নকল চাবি বানাইছিলাম। এই চাবি আমরা প্রায় 4-5 মাস লাগছে আমাদের এই চাবি গুলা বানাইতে, ওটা একটা আলাদা প্রসেস কিভাবে করছি। তো কথা হচ্ছে পরীক্ষার যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা পরীক্ষার আগের রাতে মানে আগের দিন দেখা যাচ্ছে যে বিকাল দিকেই প্রিন্ট কইরা একটা অফিস রুম ছিল, উপরে 2 তলা একটা অফিস রুম ছিল, মানে পুরাতন ভবনে যেটা জমিদার বাড়ি ছিল আর কি, জমিদার বাড়ির যে ভবনটা সেই ভবনের 2 তলায় আপনার মানে একটা অফিস রুম ছিল। সেই অফিস রুমে সেই কোয়েশ্চেন পেপার গুলা মানে মেইনলি রাখা হয়। দেখা যাচ্ছে যে 60 জন ছাত্র আছে, ওরা 70টা পেপার প্রিন্ট করে রাইখা দিচ্ছে। এখন কই রাখতো, কিভাবে রাখতো, কম বেশি আমাদের ধারণা ছিল এটা। আচ্ছা, তো আমি ভাবছি যে বিষয়টা হচ্ছে যে মানে পরীক্ষার আগের রাতে এই কোয়েশ্চেন গুলা মানে চুরি করব, চুরি বলতে কালেক্ট করব স্কুল থেকে। এখন ব্যাপার হচ্ছে যে স্কুল ছুটি হয়ে যায় 4:30-5 বাজে, ঠিক আছে। 5টার পরে স্যারেরা মানে ওইটার কাজ করে, মানে প্রশ্ন বানানোর বা কোনো কাজ থাকলে করে, তো যাক করলো। তো কথা হচ্ছে ওই সময় বাজে হচ্ছে রাতের 9:00 থেকে 9:30। আমরা ইন টোটালে আপনার মেবি 4 জন বা 5 জন ছিলাম, আই থিঙ্ক 4 জন ছিলাম যতটুকু আমার মনে পড়ে। তো এই 4 জনের মধ্যে এখন আমরা রাতে 9:30-9:30 বাজে বের হইছি। এখন স্কুলে আপনার মানে যে পুরাতন যে ভবনটা মানে যে জমিদার বাড়ির যে ভবনটা, ওইটার সামনে মানে যথেষ্ট খালি একটা জায়গা আছে, মানে একটা মাঠের মাঠের মতন মানে একটা ভালো মানে একটা জায়গা আছে, যে মানে সামনে একটা যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যেটা দেখা যাইতেছে মানে ওই জায়গাটা মানে ক্রস করে তারপরে মানে মেইন রোড বা রোডের মধ্যে যাওয়া যায়। আচ্ছা, তো যে জায়গাটা আছে সেই জায়গাগুলোতে রাতের বেলা দারোয়ানরা গার্ড করে, আর পুরাতন যে ভবনটা সেই ভবনটা মানে পুরাতন ভবন দিয়া মানে মেইনলি স্কুলের ভিতরে এন্ট্রি এবং সাইড দিয়ে আর একটা নতুন ভবনের এন্ট্রি আছে। এখন এই 2টা এন্ট্রি পয়েন্টই মানে আপনার লক থাকে, সিকিউর ভাবে লক করা থাকে, ওইটার ভিতর দারোয়ানরা ঢুকতে পারে না। মানে মোট কথা, এক কথায় বলতে গেলে স্কুলের যে সামনের যে মাঠ, মাঠও না মানে যে খালি জায়গা, সেই জায়গাগুলোতে দারোয়ানরা গার্ড করে, তাও একজন দারোয়ান যতটুকু আমার মনে পড়ে। আর কি বলে, আর পিছে যে স্কুলের মানে লক করার পর মানে স্কুলের যে ফ্রন্ট গেট ওটা লকের পর স্কুলের ভিতরে কেউ থাকে না, কেউই থাকে না মানে কেউই থাকে না, কিছু বুয়া বা দারোয়ান যারা মানে কিছু স্কুলের বুয়া আছে মানে থাকার মতো, ওই বুয়াদেরও সাইড দেওয়া কর্নারে মানে আপনার মানে তারা রুম করে দিচ্ছে। তো অর্থাৎ স্কুলের মেইন ভবন যে পুরাতন যে জমিদার বাড়ি ভবন সেটা, সেটার ভিতরে আসলে কারো ঢুকার কোনো মানে লাইন নেই, কেউ ওটার অ্যাক্সেস পায় না। আচ্ছা, তো এখন একটা হচ্ছে স্কুলের সামনের গেট, আর একটা হচ্ছে স্কুলের পিছের গেট। তো স্কুলের পিছের গেট, স্কুলের ভিতরে জমিদার বাড়ির ভিতরেও একটা মাঠ আছে, ওই মাঠের একটা কর্নার আছে, কর্নার থেকে হইতেছে স্কুলের পুরাতন গেট মানে সরি সেকেন্ড গেট, স্কুলের সেকেন্ড গেট। তো সেকেন্ড গেটেরও তালা আছে, চাবি আছে, তা আমরা তো সব চাবি বানাইছি। তো আমরা যেটা করতাম, পুরাতন গেটের যে মানে সেকেন্ড গেটের সরি সেকেন্ড গেটের যে চাবি, সেই চাবিটা, সেই চাবিটা মানে দিয়ে আমরা কি মানে রাতে 9:30-9:30 দিকে আমরা খুলছি, খুললা পিছের গেট থেকে আমরা ঢুকে গেছি স্কুলের ভিতর। স্কুলের আগে মাঠে ঢুকতে হইছে, পিছের মাঠ যেটা সে পিছের মাঠে ঢুকছি, ঢুকে তালাটা লাগাইছি ভালো মতন। লাগানোর পর মানে আমরা টর্চ লাইট নিয়ে গেছিলাম। ওই আমল তো বুঝতেই পারতেছেন, 2009 কথা বলতেছি, তখন কিন্তু মোবাইলের সচরাচর টর্চ লাইট থাকতো না। চায়না মোবাইল চলতো, এক প্রকার স্টিকওয়ালা চায়না মোবাইল চলতো আর কি, বড় বড়। তো যাক, ফেসবুকের আমলও না সেটা, ফেসবুক মেসেঞ্জারের আমলও না, ফেসবুক আসে আসে ভাব বাংলাদেশে। তো যাক, এখন আমরা ভিতরে তো কেউ কেউ নাই গার্ড দেওয়ার মতো, তো অন্ধকার, কারণ কোনো লাইট তো জ্বালায় না ভিতরে, কোনো লাইট তারা রাখে না, লাইট রাখার দরকার নাই কারণ কেউ থাকে না। তো টর্চ লাইট দিয়ে আমরা নিচতলা দিয়ে দুতলাতে উঠলাম, যাক ভালো কথা, দুতলাতে উঠলাম। এখন দুতলাতে উঠার পথে মানে আমার যে আরো তিনজন যে ফ্রেন্ড ছিল, মানে আমরা মেবি চারজন বা পাঁচজন ছিলাম, বাকি যারা ছিল ওরা মনে করেন কিছু উদ্ভট আওয়াজ করছে, মানে একটু ভয় দেখানোর চেষ্টা করছে একজন আর একজন, মানে একটু উদ্ভট আওয়াজ করছে। তো আমার আবার মানে ভূত প্রেত বা যাই বলেন এগুলা তেমন একটা ভয় ভীতি লাগে না, তো আমি এগুলা ততটা পাত্তা দেই নাই। আমি বলি যে ভাই এই ফাইজলামি না কইরা, যে কামের জন্য আইসো সেই কাজটা কর, যদি বাহিরের দারোয়ানরা কোনো সাউন্ড পায়া যায়গা তখন কিন্তু আবার ভিতরে আইব, হয়তো একটা ঝামেলা আছে, ঝামেলা হইতে পারে। তো ওরা কইতেছে যে দারোয়ান, যে বাহিরের দারোয়ান যে ভিতরে আসবো, দারোয়ানের কাছে কি চাবি আছে? তো এটাও একটা পয়েন্ট, দারোয়ানের কাছে তো চাবি নেই। তো যাক, এটা একটা বিষয় ভাবি না এটা নিয়ে। তো দুই তলায় উঠলাম, দুই তলায় উঠা যে প্রশ্নের যে কক্ষ, মানে যে রুমটা, ওইটার মানে তালাটা চাবি দিয়া সম্মানের সাথে খুললাম, খুললা ঢুকলাম সবাই, যাক ভালো কথা। দুইকে টর্চ লাইট দিয়া খুঁজা খাইজা সবকিছু বার করছি। এখন ব্যাপার হইতেছে যে কি বলে, আমি ভিতরে, আমি মানে কোশ্চেনটা ভিতরে, আমি মানে জাস্ট এটা দেখতাছি। আর ওইখানে আপনার মনে করেন ওদের ওই অফিস রুমের ভিতরে মানে একটা ফটোকপি মেশিন ছিল। তা আমি চিন্তা করলাম যে বিষয় হইতেছে যে ডিরেক্ট প্রশ্ন এখানে ওরা হয়তো গইন্যা 50-60টা রাখছে, এখান থেকে একটা সরাবো। এখন দেখা যাইতেছে পরে যদি আবার এরা এটা গনে, গইন্যা যদি দেখে যে একটা প্রশ্ন কম, তো হয়তো এটা একটা হিসাবে আসতে পারে। তা আমি আর চিন্তা করছি যেহেতু ফটোকপি মেশিন একটা আছে ভিতরে, মানে দেখি একটু মেশিনটা একটু কম বেশি গুতাগাতি করে যদি এটা দিয়া মানে ফটোকপি কইরা বার করতে পারি জিনিসটা। তা আমি এটা নিয়ে হাতাইতেছি, এর মধ্যে মানে ওদের দুই তিনজনই বললো যে ওদের কম বেশি মানে একটু মানে পেশাবের চাপ লাগছে, ওরা টয়লেটে যাবে, ওয়াশরুমে যাবে। তো ওরা এটা বইলা কক্ষ থেকে বের হইলো, মানে জাস্ট রুমের মধ্যে আমি আছি, রুমের মধ্যে আমি আছি, ওরা বের হয়ে গেছে, তিন চারজন যারা ছিল বের হইছে। এখন বের হওয়ার পর এরা মারছে একটা মানে একটা কি বলে ভয়ঙ্কর একটা চিৎকার মারছে, সবগুলা খুবই ভয়ঙ্কর একটা চিৎকার মারছে। তা আমি মানে কনফিউজ হয়ে গেলাম যে চিৎকার মারতেছে কে। তো আমি বুঝলাম যে এরা এর আগে নিস্তালায় কাজটা করছে, উল্টা পাল্টা সাউন্ড করছে, এরা হয়তো বা এখানে ওই ফাইজলামি করতেছে। তো চিৎকার মাইরা আপনার মনে করেন মানে দুই তিনজন যে ছিল সবটি দৌড়ায়া দুই তালা দিয়ে নিচে নামছে, নিস্তলায় নামছে। আর একজন, জাস্ট একজন, ওই মনে করেন মানে আমারে ফালায় যে যাইবো গা, ও যায় নাই, ও মনে করেন মানে মানে যাইতে গিয়ে আটকে গেছে, ও মানে সিঁড়ির মানে একদম সিঁড়ির সামনে ও দাঁড়ায় আছে। তো আমি রুম থেকে বের হইলে হাতের বাম দিয়া হইতেছে ওই সিঁড়িটা, একটু আগে হাতের বাম দিয়া সিঁড়ি, নিচে নামার সিঁড়ি, আর ডান দিয়া হচ্ছে এক প্রকার একটা করিডোর, একটা লম্বা একটা করিডোর, অনেক দূর দূরে দূরে আরো রুম আছে। আচ্ছা, তো আমি ওদের চিৎকার এতটা মানে কি বলে মানে আমি এতটা মানে গ্রান্টেড দেই নাই, কারণ নিচ থেকে তারা চিৎকার করছে, কিন্তু আমি চুপচাপ আস্তে করে কপি কইরা জিনিসটা বের কইরা, প্রশ্নটা বের কইরা সম্মানের সাথে আমি ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে বের হয়ে আমি চুপচাপ বের হইছি। এখন আমি যে বের হইছি, বের হয়া বের হইতে মানে বের হওয়ার মধ্যে আমার ওই একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আপনার দীপু। তো দীপু মনে করেন আপনার আমার নাম ধরে দুই একটা ডাক দিচ্ছে যে ফয়সাল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। কারণ আমি বলি আমি মানে এর মধ্যেই আমি রুম থেকে বের হইছি। তো বের হয়া ভাই আমার হাতের ডানে, ডান দিয়া যে আমি বললাম না বামে হইতেছে, বামে একটু আগে বামে হইতেছে সিঁড়ি, আর ডান দিয়া হইতেছে একটা করিডোর, মানে একটা লম্বা করিডোর, যেখান থেকে আপনার ওই করিডোরের মানে সাথে কানেক্টেড আরো কতগুলো রুম আছে। এখন ওই করিডোরের ওইখান থেকে আপনার মনে করেন মানে একটা মানুষ আসতেছে, হাইটা আসতেছে, স্লোলি হাইটা আসতেছে, তার হাইট হবে 8 ফিট যতটুক আমি গেস করি, হয়তো 7 ফিটও হইতে পারে, আমি জানি না, এরকমই হবে 7-8 ফিট একটা কিছু হবে, মানে অনেক লম্বা। তো মানুষটার মানে আন্দার বুঝতে পারতেছেন, আন্দার বাহিরের থেকে একটু হালকা হালকা লাইট আসে, একটু চাঁদের আলো আসে, মানে এটার মধ্যে একটা অবয়ব বোঝা যাইতেছে আর কিছুই না, মানে শরীরের কালার বা কালার টোন স্কিন টোন কিছু বোঝা যাইতেছে না। আচ্ছা যাক,
আসসালামু আলাইকুম লিসেনার্স, মাসুদ ভাই কেমন আছেন? আশা করি আপনি ভালো, কারণ আমরা জানি যে আপনি অলওয়েজ ভালো দলে থাকেন। আমি সালমান কবির মেহরাব সাভার থেকে। আমি আজকে যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটেছে, তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি 2012 থেকে বুতেফিমি শুনি, তখন আমি হাফেজে পড়তাম, তো ওইখানের অনেক মেমোরিজ আছে, যে লাইক আমরা রেডিওতে ওই যে পকেট রেডিও যেগুলো ওগুলোতে শুনতাম, ছোট রেডিও, আর ওইগুলো রাখতাম হচ্ছে আমরা ওয়াশরুমের ভিতরে, একটা উপরে ফাঁকা জায়গা ছিল ওইখানে লুকায় রাখতাম, যাতে হুজুরা না পায়, কারণ পাইলে তো প্রচুর মায়ের খাইতে হইত। তো যাই হোক, ওখানের অনেক স্মৃতি, ওইখানেও কিছু ভৌতিক কাহিনী আছে এরকম, ওগুলো একদম পরে বলবো। আমি আজকে যে ঘটনা বলতে যেতেছি সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া, যার ফলে আমরা আমার নানাকে হারাইছিলাম। ঘটনাটা এরকম, মানে ঘটনাটা অনেক আগের, এই সালটা ঠিক বলতে পারবো না, কারণ তখন তো আমি ছিলাম না, আর আমার আম্মু তখন অনেক ছোট ছিল, আমার ছোট খালামণি হচ্ছে আপনার তখন 3-4 মাস বয়স হবে। আর আমার তার আগে বলিনি, আমার আম্মুরা হচ্ছে আমার একটা মামা আর 3টা বোন তারা, ঠিক আছে, মানে হচ্ছে আমার খালা 2টা, মামু মানে 3 বোন তারা, আর আমার একটা মামা আছে, বড় মামা অনেক। তো ঘটনাটা এরকম ছিল, তা ওনারা সবাই ছোট ছিল, আম্মু আর মামা সবাই ওনাদের যে নান্নো মানে আমার বড় মা ওনার কাছে থাকতো, আর হচ্ছে নানা ওনার মানে সব আমাদের ছিল জয়েন্ট একটা ফ্যামিলি, মানে আমার নানারা ছিল 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে একদিন কি হয়, প্রচুর ঝগড়া হয়। তো নানা আমার আমার যে নানা উনি কি করে, উনি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আপনার হচ্ছে একটা ওই বিলের যে জমি বলে না, বিলের জমিতে গিয়ে বাড়ি করে, ওইখানে তো বিল মাঠ ক্ষেত খামারি করে, ওইখানে যে বাড়ি করে, তো ওইখানে ওনারা থাকতে শুরু করে। কিন্তু আমার যে আম্মু, তারপর খালামুনি, তারপর হচ্ছে মামা, এনারা যায় না, এনারা ওনার আমার বড় মার কাছে থাকে, অর্থাৎ ওনাদের নানির কাছে, মানে আমার আম্মুর নানি তো ওইখানে থাকতো, আর আমার নানা নানি ওই বিলের বাড়িতে থাকতো। তো একদিন হয় কি যে প্রচুর ঝড় বাতাস শুরু হয়ে যায় বিকেল থেকেই, মানে ঝড়া মানে ঝড়ো হওয়া বইতে থাকে। তো তখন আমার নানার যে ভাই, মানে হচ্ছে আমার চাচতো নানা, মানে কি বলবো আমি, হ্যাঁ নানাই তো বলে, তো চাচতো নানা যে উনি কি করে, উনি গিয়ে হচ্ছে নানার সাথে মানে হচ্ছে ক্ষমা চায় নানার কাছে, তো সবকিছু ঠিকঠাক করে নেয় আর বলে যে বাড়িতে ফিরে আয়, ঠিক আছে, কারণ আজকে তো ঝড় বাতাস আসতেছে, আজকে থাকতে পারবি না, চলে। তো নানা কি করে, খুশিতে খুশিতে চলে যায়, মানে ওইখানে বাড়িটা ওইভাবেই রেখে, ওনার গোয়াল ঘর ওইখানে ছিল, মানে গরু ছিল আমাদের আমার নানার, তো ওই গরুগুলো ওইখানে রেখে উনি চলে আসে বাড়িতে। তো হঠাৎ ওই সন্ধ্যার দিকে ঝড়টা শুরু হয়ে যায়, কিন্তু তখন নানা যাইতে পারে না, তো না যাইতে পারার কারণে তো উনি ঝড় থামার জন্য ওয়েট করে, তো এই বাড়িতে চলে আসছে, যে আমাদের যে মেইন বাড়ি ওইখানে থাকে। তো ঝড়টা থামে অনেক দেরি করে রাত্রে, তো ওই ঝড় থামার পরে নানা বলে কি যে আমার গরুগুলো ওইখানে রয়েছে, তো বাসাটাও কি অবস্থা, উড়ে টুড়ে গেল কিনা ঝড়ে ক্ষেতের মধ্যে, মানে বিলের মধ্যে যেহেতু বাড়ি, সো নানা ওটা দেখতে যায়। নানা একাই চলে যায়, চলে যাওয়ার পরে উনি হচ্ছে একটা হারিকেন হাতে চলে যায়। তো ওই সময় তো আমাদের এখানে বিদ্যুৎ নেই, আর তার আগে আমি বলে দিই আমাদের জায়গাটা হচ্ছে আপনি বুড়িখালি নামে, মানে নড়াইল বুড়িখালি নামে হচ্ছে, ওইখানটাতে হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার নানা বাড়ি, ওই দত্তপাড়া, ওই ওই মানে দত্তপাড়া বাচ্চার গ্যারেজ, তার পরে হচ্ছে মানে যদি নড়াইল থেকে আসতে যাই তাহলে হচ্ছে বাচ্চার গ্যারেজ, বাচ্চার গ্যারেজের পারে সেই হচ্ছে আমাদের বাড়িটা। আমি নামগুলো বলতেছি না, বললে হয়তো অনেকে চিনে যাবে, মানে আমার নানার নামও, তারপর হচ্ছে আমার মামার নাম যদি বলি এখন অনেকেই চিনবে, তো আমি বলতে চাইতেছি না। যাই হোক, তো ওই সময় কি হয়, নানা যায় গোয়াল ঘরে গিয়ে প্রথম উনি ওনার গরুগুলা ছেড়ে দেয়, গরুগুলা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে গরুগুলা ছেড়ে দেওয়া বলতে কি, মানে হচ্ছে ওই বাড়িতে যায় গিয়ে গোয়াল ঘরে গিয়ে গরুর গলার রশিগুলা খুলে দেয়, খুলে দিয়ে ওই গোয়াল ঘরে রেখে দেয়, আর ওরা তো অন্ধকারে যাবে না কোথাও। তারপরে আর কি মামা কি করে, ও মানে আমার নানা তো উনি হচ্ছে তখন দেখে যে ঘরটার ভিতরে কি অবস্থা, আমার ঘর ঘরটা কি অবস্থা একটু দেখে আসি। তিনি ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে মানে ঘর বাইরে দিয়ে সব ঠিকঠাক, ঘর কিছু হয়নি, কিন্তু ঘরের ভিতরে যখন যায় তখন দেখে যে ঘরের ভিতরে বিশাল এক বট গাছ হয়ে আছে, মানে ঘরের চাল না, ঘরের ভিতর থেকে ঘরের চাল দেখা যেতেছে না, কিন্তু অনেক বড় একটা বট গাছ। ঠিক আছে, তো না না এইটা দেখে মানে লাইক ঘরটার ভিতরে ঢুকলো, সে একটা অন্য জগতে আসে বলে যেখানে গেছিল অনেক মানে ঢুকতেই গেট দিয়ে ঢুকতে অনেক বড় একটা গাছ এই টাইপের। তো নানা এটা দেখে প্রচুর ভয় পায়, আরো ভয় পায় যখন দেখে যে মানে ওই যে তালবানার কি যে বট গাছটা দেখছে ওই গাছটা নিমিষেই হচ্ছে একটা ইয়ে আপনার ঘোড়া, কালো একটা মানে কালো কুচকুচে একটা ঘোড়া বিশাল আকৃতির ওটা হয়ে দৌড় দেয়। ঠিক আছে, ওই ওটা দেখে নানা প্রচুর ভয় পেয়ে যায়, ঘর থেকে বের হয়ে আসে, সাথে সাথে ঘুরে ঘর থেকে বের হয়ে আসে, উনি বাড়িতে চলে আসে। চলে আসার পর তখন দেখা যায় কি যে মানে আর কি গরুর দিকে আর খেয়াল নেই, নানা ওইভাবেই চলে আসে মানে ভয় পেয়ে। তো চলে আসার পরে দেখা যায় কি দিন দিন উনি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, মানে ওনার প্রচুর খারাপ অবস্থা। তারপর হচ্ছে বিভিন্ন কবিরাজ ডাক্তার ঠিক আছে সব জায়গায় দেখায়, তারপর আপনার হচ্ছে যশোর খুলনা সব জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে হসপিটালে, বাট তার কোনো চিকিৎসা হইতাছিল না, মানে সে সুস্থ হইতেছে না। এক পর্যায়ে কি হয় যে উনি বিছানে পড়ে যায়। তো বিছানে পড়ে যাওয়ার পরে কি হয় যে একদিন কি হয় যে আমার নানু যে মানে আমার বড় মা মানে আমার আম্মুর নানু আমার বড় মা উনি হচ্ছে নামাজের জন্য ফজরে উঠছে, ওঠার পর উনি নামাজটা পড়ে আবার বাইরে গেছে। বাইরে যাওয়ার পর কি হয় যে ওই সময় কি সকাল সকাল হচ্ছে, ওই সময় একটা লোক আসে মানে আমাদের বাড়িতে, আমার তো ওই বাড়িতে লোকটা আসে এরকম যে উনি হুজুর হুজুর টাইপের একটা লোক মুখে দাঁড়িয়ে আছে। উনি এসে বলে যে আর নানার শেষ মানে শেষমেশ কি হয়েছিল যে নানা কাউকে ঘটনাটা বলে নাই, এক আর দুই নম্বর হচ্ছে নানা কথা বলাও বন্ধ হয়ে গেছিল শেষ ওই দিন, মানে ওই কয়েকদিন যাবৎ কথা বলতে পারতেছিল না, উনি জাস্ট বিছানায় শুয়ে থাকে যে বানাইতে পারেন এরকম অবস্থা, শুধুমাত্র কেউ কিছু বললে খাইতে দিতে হইলে আর মাথা একটু নাড়াইতে পারতো এই আর কি, মানে বোঝানোর জন্য মাথা নাড়াইতো আর এরকম একটা আওয়াজ করতো ঠিক আছে মানে হ্যাঁ বোধক যে ইয়েটা। তো ওই সময় এরকম হয় যে নানার কাছে মানে ওই যে লোকটা উনি বলে যে তোমার জামাই যে মানে তোমার মেয়ের জামাই তো যাওয়ার সময় হয়ে গেছে, ওই লোকটা এটা বলে। তারপরে আমার নানু বলে কি বললেন এটা মানে কি বলতেছেন, ওই লোকটা কখনো নানু মানে আর কি আফসার আমার বড় মা কখনো দেখে নাই। তখন উনি হচ্ছে আমার নানাকে দেখতে চাই যে তো আমি ওকে একটু দেখতে চাই, তো আমার বড় মা ওনাকে নিয়ে আসে নানার রুমে, আনার পরে সবাই বসে আসে সাইড দিয়ে। তো উনি বলতে শুরু করে তোমার সাথে কি এরকমটা হয়েছিল, লাইক ওই যে ওই ঘটনাটা যে তুমি ওইখানে গেছো গরু ছাড়ছো তারপরে ঘরের মধ্যে একটা বট গাছ দেখছো ওটা আবার ঘোড়া ধরে দিচ্ছে। না না ওইটা শোনার পরেই চোখ বড় বড় করে উনি হ্যাঁ হ্যাঁ বল মানে আর কি হ্যাঁ বল তো বলতে থাকে, তখন উনি ভয় পেয়ে যায়। তো তখন আর কি ওই লোকটা এটা বলে যখন সবাই ঘটনাটা জানতে পারে সম্পূর্ণ ঘটনা নানার সাথে কি হয়েছে, তখন আর কি উনি ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে উনি আমাদের যে বাড়ির এরিয়া এরিয়ার থেকে মানে এই এত দেরি হবে যে উনি বাড়ির এরিয়ার থেকে বের হয়েছে, সাথে সাথে নানাও মারা যায়। ঠিক আছে, তো আমার বড় মা উনি তো মানে উনি প্রচুর ভয় পেয়ে যায়, উনি দৌড় দিয়ে যায় ওই লোকটাকে খুঁজতে থাকে। মানে আমাদের বাড়িটা এরকম জায়গায় যে হচ্ছে মেন রোডের সাইডে, তো তখন কি হয়েছে যে ওই আমাদের বাড়ির থেকে বের হওয়ার ওইটা রাস্তা ওইটাতে যদি বের হয় উনি যদি ডান দিকেও যায় অথবা বাম দিকে যায় প্রায় 10-15 মিনিট আমরা দেখতে পারবো যে লোকটা যাইতেছে, মানে এতটা সোজা রাস্তা, মানে 10 মিনিট আমরা চোখে যত দেখা যায় 10 মিনিটের মধ্যে হইলেও দেখা যাবে যে ওই লোকটা হাইটে হাইটে যাইতেছে, একটা মানুষ যদি হয় 10 মিনিট পড়লেও দেখা যাবে। ঠিক আছে, কিন্তু ওই লোকটাকে মানে আমার বড় মার পায় না। তো এই ছিল ঘটনা। আর এই ঘটনার পরেই হচ্ছে আমার মানে আমাদের আমার মামা আমার মা আমার খালা এনাদের লাইফটা একদম এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আম্মুর কাছ থেকে ঘটনার বিষয় নিয়ে শুনছিলাম হচ্ছে আপনার আম্মুও বলছে, বাট আম্মু ততটা বুঝতো না, আম্মু মানে হচ্ছে ওনার নানুর কাছ থেকে শুনছিল। তো যাই হোক, আর এরপরে হচ্ছে আমার আমার যে নানু ছিল মানে আমার নানু বড় মানে আমার নানু উনি হচ্ছে পাগল হয়ে গেছিল। তো সেটা নিয়ে অনেক কাহিনী আছে, মানে আমার নানুর সাথে অনেক কাহিনী ঘটছে। আর আজকে ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ঘটনারও পাঠাবো। আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করব যে আজকের এই যে ঘটনাটি আপনাদের শোনাবো সেই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকবেন ইনশাল্লাহ। আমি আমার নামটি প্রকাশ করতে চাচ্ছি না। আমি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার কোন এক গ্রাম থেকে বলছি। আজকে একটা ছোট ঘটনা শেয়ার করছি, সেটা আমার নিজের সাথেই ঘটেছিল। যাই হোক, ঘটনাটা শুরু করি। আমি তখন ক্লাস নাইনে পড়ি। আমি যে স্কুলে পড়তাম সেটা ছিল আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে। এত কাছে হওয়া সত্ত্বেও আমি স্কুলের মেসে থাকতাম। বাড়িতে থাকলে ভালো লেখাপড়া হতো না, তাই মেসে থাকতাম। স্কুল শেষ করে আমি বাড়িতে চলে আসতাম, বিকেল টাইমে খেলাধুলা করতাম, খেলা শেষে বাসায় এসে গোসল করে মাগরিবের পরে মেসে যেতাম। তো এইভাবেই চলে প্রতিদিন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে ফুটবল খেলার সময় চলে আসে। তো আমি আগের নিয়মেই খেলা শেষে গোসল করে মাগরিব পরে বাসায় যেতাম, মেসে ফিরতাম। একদিন খেলা শেষে বাসায় এসে গোসল করে মাগরিবের পরে মেসের উদ্দেশ্যে রওনা হলাম। তখন ছিল অন্ধকার, রাত সন্ধ্যার পরেই মোটামুটি অন্ধকার হয়ে যেত চারপাশ। আমার কাছে একটা লাইট ছিল, সেই সময় প্রথম গ্যাস লাইটের নিচের দিকে ছোট একটা টর্চ লাইট সেট করা হয়। তখন আমি আমার কাছে একটা লাইটওয়ালা গ্যাস লাইট রাখতাম বের হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। সেদিন যেহেতু অন্ধকার ছিল তাই গ্যাস লাইটটা নিয়েই বের হই। একটা কথা বলে রাখি, আমরা যে রাস্তাতে যাওয়া আসা করি সেই রাস্তাটা ছিল একটা বড় পুকুরের পাড়ের ওপর দিয়ে। সেই পুকুরের উত্তর পাড়ের কোণা থেকে দক্ষিণ পাড় পর্যন্ত, মানে পুরো পশ্চিম পাড় জুড়ে ছিল জঙ্গলে পরিপূর্ণ। জঙ্গলের মাঝখান দিয়ে ছিল রাস্তা। পুকুরের দক্ষিণ পাড়ে অনেক পুরনো আর অনেক বড় বড় চারটা আম গাছ ছিল। মূলত এই আম গাছকে নিয়েই ঘটনা। আমি ছোটবেলা থেকেই ভয়টা একটু কম করতাম, যার কারণে জঙ্গলের রাস্তা দিয়ে সন্ধ্যার পর একা চলাফেরা করতে কোনো অসুবিধা হতো না। সেই দিন আমি যখন জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে দক্ষিণ পাড়ের কোণাতে আসি, তখন যা আমার সাথে ঘটে তা আমি কখনোই আশা করিনি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো সেদিন আমি খেলা শেষে মেসে আসার সময় ফুটবল খেলার রেফারি যে বাঁশিটা ব্যবহার করে সেটা আমার সাথে করে নিয়ে আসি, এবং সেটা আমি ফুঁ দিয়ে বাজাতে বাজাতে আসি। তো বাঁশিটা বাজাতে বাজাতে যখন সেই দক্ষিণ পাড়ের কোণার কাছাকাছি আসি, তখন সেই কোণার বড় আম গাছটা থেকে সেম বাঁশির শব্দ আসে। প্রথমে আমি ভালোভাবে বুঝে উঠতে পারি না, পরে একদম কাছে চলে আসি তখন বিষয়টা বুঝতে পারি। তো আমি বাঁশি বাজাই, সেই গাছ থেকে সেম বাঁশি বাজানোর শব্দ আসে। আমি ভালোভাবে পরখ করে দেখার জন্য দাঁড়াই এবং বাঁশি বাজাই, সেম গাছ থেকে শব্দটা আসে। তারপর আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কোনো শব্দ নেই। যেই আমি বাঁশি বাজাই সাথে সাথে বাঁশিটা আবারও উত্তর আসে। এভাবে 3-4 বার বাজানোর পর আমি বিষয়টা ভালোভাবে বুঝে ওঠার জন্য গাছের দিকে এগিয়ে যাই। তখন আমি সেই গাছটার নিচে গেলাম এবং গ্যাস লাইট দিয়ে ভালোভাবে খোঁজার চেষ্টা করলাম কে শব্দটা করছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি কাউকে খুঁজে পেলাম না। তখন সেখানে দাঁড়িয়ে আবার বাঁশি বাজালাম এবং এবার কোনো শব্দের উত্তর আসলো না। তখন গাছের নিচ থেকে কিছুটা দূরে যাই এবং বাঁশি বাজাই, এবার আগের মতোই সেই শব্দ আসে। তখন আমি বুঝতে পারি যে এটা কোনো সাধারণ বিষয় না, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই মেসে। যাই হোক, পরের দিন বাড়িতে এসে ঘটনাটি যখন শেয়ার করি, তখন জানতে পারি ওই গাছে নাকি কিছু একটা আছে যা এর আগে অনেকজনের সাথে অনেক ঘটনা ঘটিয়েছে। এরপরে আমি আর কখনো মাগরিবের পর একা মেসে যাইনি। এই ছিল ঘটনা। ঘটনার ভালো লাগলে শেয়ার করবেন রাসেল ভাই, আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপরে তিনি বলছেন যে ঘটনাটা যদি আমরা সিলেক্ট করি তাহলে তাকে জানাতে, ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।